শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন শনিবার বেলা 12টা আর বাংলাদেশ ও ভারতে শনিবার রাত। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে কক্সবাজার থেকে মোয়াজ মোহসেন শাকিলের রিপোর্ট।
কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সাথে বৈঠক করেছেন মিয়ানমারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
ডেঙ্গু আতঙ্ক আরো বেড়েছে, হাসপাতালগুলোতে ঠাঁই নেই, স্কুল কলেজে উপস্থিতি কমেছে।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
গণপিটুনি বন্ধ করতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কি করছে তা জানতে চেয়ে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট।
তবে প্রথমে শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। দাঙ্গা নিরোধক পোশাক পরিহিত পুলিশ আজ চীন সীমান্তের কাছে হংকং শহরের মধ্য দিয়ে মিছিল করে যাওয়ায় বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। এই বিক্ষোভকারীরা তাদের বিরুদ্ধেই সমাবেশ করতে যাচ্ছিল যারা কিনা গত সপ্তাহান্তে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের ওপর আক্রমণ চালায়। টেলিভিশন কেন্দ্রগুলোতে সম্প্রচারিত ছবিতে দেখা গিয়েছে যে ইয়ুয়েনলং শহরে বিক্ষোভকারীদের সঙ্গে উত্তেজনাপূর্ণ মুখোমুখি পর পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে। এদিকে পুলিশের ওপরও বিক্ষোভকারীদের কেউ কেউ পাথর নিক্ষেপ করে। বিক্ষোভকারীরা সহিংসতার হুমকি এবং বিক্ষোভ প্রদর্শনের ওপর পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইউএনএর রাস্তায় নেমে আসার সংকল্প ব্যক্ত করে। পুলিশ সতর্ক করে দেয় যে বিক্ষোভকারীরা মিছিল করলে আইন ভঙ্গ করা হবে। সাদা শার্ট পরিহিত সন্দেহভাজন গুন্ডাবাহিনী গত সপ্তাহান্তে ইয়ুনলংয়ের একটি ট্রেন স্টেশনে বিক্ষোভকারী এবং যাত্রীদের ওপর হামলা চালায় যাতে 45 জন আহত হয়। কারো কারো অবস্থা ছিল গুরুতর। হংকংয়ে গত 4 মাস ধরে নিয়মিতই সপ্তাহান্তে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। বর্তমানে স্থগিত বিচারের জন্য চীনের কাছে প্রত্যর্পণ প্রস্তাবের কারণে এই আলোড়ন সৃষ্টি হয়েছে। এরপর থেকে সরাসরি নির্বাচনের জন্য সক্রিয়বাদীরা দাবি জানায় এবং পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগের ব্যাপারেও তদন্তের আহ্বান জানানো হয়। পাকিস্তানের ডেরা ইসমাইল খান থেকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর উপর এক আক্রমণে অন্তত 10 জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে। আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন পার্বত্য এলাকায় সামরিক বাহিনীর একটি গাড়ির উপর আচমকা আক্রমণ চালিয়ে 6 জন সৈন্যকে আজ হত্যা করা হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী আজ এক বিবৃতিতে জানিয়েছে যে উত্তর ওয়াজিরিস্তানের গুরবাস এলাকার কাছে টহল দানকারী গাড়ির ওপর সীমান্তের ওপার থেকে সন্ত্রাসীরা হামলা চালায়। পাকিস্তানের সামরিক বাহিনী বলছে এর ঠিক একদিন আগেই দক্ষিণ পশ্চিম বালুচিস্তানে টহলরত 4 জন আধা সামরিক বাহিনীর সদস্যকে আচমকা আক্রমণে হত্যা করা হয়। হত্যাকারীদের পরিচিতি জানা যায়নি এবং কেউ এই আক্রমণের দায়ও স্বীকার করেনি। তবে আজকের এই হামলার দায় স্বীকার করেছে তেহরিকে তালেবানে পাকিস্তান। এই টিটিপি পাকিস্তানি তালেবান বলে পরিচিত। পাকিস্তানের সামরিক মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর এক টুইট বার্তায় বলেন, পাকিস্তান যখন স্থিতিশীলতা থেকে শান্তির দিকে ক্রমশই এগুচ্ছে তখন এরা মরিয়া হয়ে এ ধরনের হামলা চালাচ্ছে। এখন সময় এসছে বিশ্বের জন্য এখানে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা। পাকিস্তান এবং আফগানিস্তান সন্ত্রাসী শক্তিকে লালন করার জন্য পরস্পরকে দোষারোপ করে আসছে। ফিলিপিন্সের দুর্যোগ মোকাবিলা কর্মকর্তা জানিয়েছেন যে সেখানে পরপর 2টি ভূমিকম্পে ফিলিপিন্সের বাতানেস প্রদেশে অন্তত 8 জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও 60 জন। কর্তৃপক্ষ বলছে শনিবার ভোরে কয়েক ঘণ্টার মধ্যেই পরপর 2 বার ভূমিকম্প হয় রিখটার স্কেলে, যার মাত্রা ছিল যথাক্রমে 5.4 এবং 5.9। পুলিশ সার্জেন্ট উজি ভিলা ফরাসি বার্তা সংস্থা এফপিকে বলেছেন, আমরা দেখছি কোনো কোনো বাড়ি নড়ছে, কোনো কোনো বাড়ির দেয়াল ভেঙে মানুষের উপর গিয়ে পড়ছে, পরে একাধিক অনুকম্পনও অনুভব করা যায়। বাতাজেন হচ্ছে ফিলিপিন্সের উত্তরাঞ্চলে লুজান প্রণালীতে স্বল্প জনসংখ্যা অধ্যুষিত একগুচ্ছ দ্বীপ। বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত মানুষের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় বাংলাদেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 683 জন, যা গত 1 বছরের মধ্যে সর্বোচ্চ। বিশেষজ্ঞরা বলছেন অক্টোবর পর্যন্ত ডেঙ্গু রোগের প্রকোপ চলবে। ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
ঢাকায় সরকারি হাসপাতালগুলোতে নির্ধারিত শয্যার বাইরেও মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকে হাসপাতাল থেকে হাসপাতালে যাচ্ছেন রোগী নিয়ে। রাজধানীর বাইরে ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে ৮, চট্টগ্রামে ২৭ এবং সিলেট বিভাগে ৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সিট খালি না থাকায় বহু রোগীকে ওয়ার্ডের মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডেঙ্গু আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ফিনান্স বিভাগের শেষ বর্ষের ছাত্র ফিরোজ কবির স্বাধীনের মৃত্যু নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ওদিকে বিমানবন্দরগুলোতে বিশেষ করে ঢাকা হজরত শাহজালাল বিমানবন্দরও এক ধরনের আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। আন্তর্জাতিক বিমান সংস্থা কড়া নজরদারির মধ্যে রেখেছে। বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আবু সাইদ মেবু খান জানিয়েছেন, মশা নিধনে ক্র্যাশ প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক করেছেন মিয়ানমারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। কক্সবাজার থেকে আমাদের সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিলের প্রতিবেদন।
কুতুপালং এক্সটেনশন ৪ ক্যাম্পে শনিবার দুপুরে রোহিঙ্গা প্রতিনিধিদের সাথে বৈঠক করেন মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন থুয়ের নেতৃত্বে আসা প্রতিনিধি দলটি। প্রথম দিনের বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হলেও সুনির্দিষ্ট কোন সিদ্ধান্ত হয়নি। বৈঠক শেষে মিয়ানমার প্রতিনিধি দলের সদস্যরা সাংবাদিকদের সাথেও কথা বলেননি। তবে বৈঠকে অংশ নেওয়া রোহিঙ্গারা জানিয়েছেন, মিয়ানমার প্রতিনিধি দলটি বৈঠকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন, কিন্তু রোহিঙ্গাদের অধিকারের বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেননি, ফলে প্রত্যাবাসনের কোনো সিদ্ধান্ত হয়নি বৈঠকে। বৈঠকে থাকা রোহিঙ্গারা মনে করেন, মিয়ানমার আন্তর্জাতিক চাপ সামলাতে রোহিঙ্গাদের সাথে লোক দেখানো এই সংলাপ শুরু করেছে। যদি ফিরিয়ে নিয়ে যাবার আগ্রহ থাকত, তাহলে রোহিঙ্গাদের অধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিত। আগামীকাল আবারও রোহিঙ্গাদের সাথে বৈঠক করবেন মিয়ানমার প্রতিনিধি দল। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, কক্সবাজার।
ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
ভারতে গণপিটুনি বন্ধ করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সংশ্লিষ্ট মন্ত্রণালয় কি করছে তা জানতে চেয়ে নোটিশ জারি করেছে ভারতের সুপ্রিম কোর্ট। কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
আজ সংশ্লিষ্ট ইস্যুতে এক প্রশ্নের জবাব চেয়ে সুপ্রিম কোর্ট ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রককে নোটিশ জারি করেছে। প্রসঙ্গত বলা যেতে পারে, এক বছর আগে সুপ্রিম কোর্টে প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্রের বেঞ্চ সুপারিশ করেছিল দেশে গণপিটুনি বন্ধ করতে কেন্দ্রীয় সরকার নতুন আইন আনুক। গণপিটুনি রুখতে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির জন্য নির্দেশিকাও তৈরি করে দিয়েছিল। সেই নির্দেশের কতটা পালন হয়েছে তা জানতে চেয়ে আজ পশ্চিমবঙ্গ, গুজরাট, অসম, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ ও জম্মু কাশ্মীর সরকারকে নোটিশ পাঠানো হয়েছে। ২০১৮ সালের ১৭ জুলাই এই রায় হলেও গত এক বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ করেনি, গণপিটুনিও বন্ধ হয়নি। উল্টে জয় শ্রীরাম বলার জন্য চাপ দিয়ে মুসলিমদের মারধরের ঘটনা ক্রমশ বাড়ছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
দক্ষিণ কোরিয়ার একটি নৈশ ক্লাবের ব্যালকনি ধসে পড়লে আজ তাদের দুজন নাগরিক প্রাণ হারান। গুয়াংজু শহরে এই ঘটনাটি ঘটে যেখানে বিশ্ব সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ৮ জন প্রতিযোগী সহ ১৬ জন আহত হন। পুলিশ বলছে এই প্রতিযোগীদের মধ্যে রয়েছেন ৩ জন আমেরিকান, ২জন নিউজিল্যান্ডবাসী, ১জন ওলন্দাজ, ১জন ইটালিয়ান এবং ১জন ব্রাজিলের নাগরিক। কর্মকর্তারা বলেছেন যে কয়েটে আগলি ক্লাব নামের ওই নাইট ক্লাবের অন্তত একজন মালিককে এবং ওই ক্লাবের একজন কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে যে সেখানে অবৈধভাবে পুনর্নির্মাণ কাজ চালানো হচ্ছিল কি না। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ৫-৪ ভোটে এই রায় দিয়েছে যে তিনি মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সীমান্তে দেয়াল নির্মাণের জন্য ৬০ কোটি ডলার বরাদ্দ পাচ্ছেন। গতকালকের এই রায়ের কারণে নিম্ন আদালত প্রতিরক্ষা বিভাগের ২৫০ কোটি ডলার যে আটকে রেখেছিল তা এখন ট্রাম্প দেয়াল নির্মাণের জন্য ব্যবহার করতে পারবেন। ট্রাম্প তার টুইট বার্তায় পোস্ট করেন, এ হচ্ছে সীমান্ত নিরাপত্তা ও আইনের আসনের পক্ষে বিপুল বিজয়। তবে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের একজন আইনজীবী ফরাসি বার্তা সংস্থা এপিকে বলেছেন, সীমান্তে বসবাসকারী লোকজন, পরিবেশ এবং সংবিধানে বলা ক্ষমতার পৃথকীকরণ সবকিছুই স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হবে। ট্রাম্প যদি তাঁর খামখেয়ালির বসে সামরিক বাহিনীর বরাদ্দ অর্থ দেয়াল নির্মাণের জন্য ব্যয় করেন। বাহরাইনে সন্ত্রাসবাদী অপরাধের জন্য দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড আজ কার্যকর করা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলোর আপত্তি সত্ত্বেও এই মৃত্যুদণ্ড কার্যকর করা হল। বিশ্ব সংবাদ, এখনকার মতো এখানেই শেষ হচ্ছে।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে এবং ফেসবুকে। বিশ্ব সংবাদেই হংকংয়ের উত্তপ্ত পরিস্থিতির কথা জেনেছেন। সেখানকার সবশেষ পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ জানতে ভারতের বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরীর সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন সরকার কবিরউদ্দিন।
আমরা খবরাখবরে দেখতে পাচ্ছি যে বিক্ষোভকারীদের ওপর হংকং পুলিশের কাঁদানে গ্যাস নিক্ষেপ, দাঙ্গা নিরোধক পোশাক পরিহিত পুলিশ আজ চীনা সীমান্তের কাছে হংকং শহরের মধ্যে দিয়ে মিছিল করে যাওয়া বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ছুঁড়েছে। এই যে ইউএন লং বলে একটি ছোট জনপদ, ছোট একটি শহর চীন সীমান্তবর্তী, তো এখানে বেশ কিছুদিন যাবতই বিক্ষোভ, পাল্টা বিক্ষোভ, পুলিশি হামলা এগুলো দেখা যাচ্ছে। এবং এটার সূত্রপাত আমরা জানি যে যেখান থেকে হয়েছিল সেটা হচ্ছে যে ওই একটা বিল হংকং কর্তৃপক্ষ পাশ করানোর চেষ্টা করেছিল যে বিচারার্থে চীনের মূল ভূখণ্ডে কাছে প্রত্যর্পণ করা নিয়ে, পরবর্তীকালে যেটা কিনা চীনের নির্বাহী কর্ত্রী ক্যারি ল্যাম আপাতত রদ করে দিয়েছেন পাশ করা থেকে, ওটাকে নিয়েই এই বিক্ষোভের সূত্রপাত হয়। তো বর্তমান পরিস্থিতিটা কেমন মনে হচ্ছে আপনার কাছে?
খুবই থমথমে এবং খুবই শোচনীয় একটা পরিস্থিতি, যেখানে বলবো যে চীন তো এরকম বিক্ষোভ কোনোদিন দেখতে দেখেনি এবং দেখতে চায়ও না। তাদের চোখে এই হংকং এর যে বিক্ষোভ, যেটা একটা ডেমোক্রেসির একটা চিহ্ন, সেটা অবশ্যই তারা সহ্য করতে পারছে না। কিন্তু তারা এটা বুঝতে পারছেন না যে এই বিক্ষোভটা যদি আরো বাড়ে এবং তাদের যদি কন্ট্রোল না করতে পারে এবং তারা যদি আরো হার্শ মেজার ইউজ করে, তাহলে চীনের ছবি পৃথিবীর সামনে খুব একটা ভালো ভাবে দেখা যাবে না। বিশেষ করে যখন চায়না চেষ্টা করছে পৃথিবীকে বোঝাবার যে তার সে একটা তার ইম্প্রুভমেন্ট, তার রাইজটা একটা খুব সফট রাইজ, সেটা কোন রকমের তার কোনো ভায়োলেন্ট কোনো রকমের যুদ্ধের কোনো ইচ্ছা নেই, সেই চিহ্নটা, সেই ছবিটা নষ্ট হয়ে যাবে। এবং এটা এশিয়ার জন্য খুব দরকারি, কারণ চায়না এশিয়াতে বিভিন্ন রকমের ইনভেস্টমেন্ট করেছে, আপনারা জানেনই। বাংলাদেশে তারা ইনভেস্টমেন্ট করার ইচ্ছে আছে, তারা চীন থেকে বাংলাদেশ যাওয়ার রাস্তা তৈরি করতে চায় বার্মার থ্রু দিয়ে, মিয়ানমারের থ্রু দিয়ে। তারা মিয়ানমারে একটা গ্যাস পাইপলাইন এবং হাইওয়ে বানিয়ে নিয়েছে আরাকান অব্দি যাওয়ার জন্য। পাকিস্তানে তারা গোয়াদার পোর্টকে ডেভেলপ করছে, জিবুটিতে তারা একটা মিলিটারি এবং নেভাল বেস তৈরি করেছে, সেশেলসে বানানোর ইচ্ছে আছে তাদের। আফ্রিকাতে তারা বিভিন্ন জায়গায় তারা নিজেদের পদক্ষেপ রেখেছেন। এই ক্ষেত্রে এই হংকং এর খবরটা তাদের জন্য খুবই একটা বলবো একটা ডেঞ্জারাস পরিস্থিতি। একদিকে তারা যদি তারা এরকম বিক্ষোভ মেনে নিতে পারছেন না, কারণ তারা ইউজ টু নয় এরকম বিক্ষোভ। আপনারা সবাই জানেনই যে চীন কিভাবে টিবেটে টিবেটান মুভমেন্টকে ধ্বংস করেছে, কিভাবে তারা সিনকিয়াং তারা উইঘুরদের উপরে অনেক নিষ্ঠুর ভাবেই অত্যাচার করেছে। সেরম ক্ষেত্রে হংকং এ যেখানে ফ্রি প্রেস আছে, সেখানে এটা করলে পরে পৃথিবী জানতে পারবে এবং তাদের ছবিটা খারাপ হবে।
হ্যাঁ, আপনি এই যে বিষয়গুলোর উল্লেখ করলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক, বাংলাদেশের সম্পর্ক, পাকিস্তানে বিনিয়োগ, বাংলাদেশে বিনিয়োগ, এবং পাকিস্তানের মধ্যে দিয়ে অথবা বাংলাদেশের মধ্যে দিয়ে পথ করে নেওয়া বহির্বিশ্বের সঙ্গে ইত্যাদি নানান রকমের স্বার্থ জড়িত রয়েছে। সেখানে হংকংয়ে এই যা ঘটছে, এখানে কি আপনি মনে করেন যে অন্যান্য কোনো শক্তির বা বাইরের কোনো পক্ষের হাত থাকতে পারে বা প্ররোচিত করছে, এরকম মনে হতে পারে?
না, এরকম কোনো মনে হওয়ার কোনো কারণ নেই। কারণ হংকং এ তারা বলেই ছিল প্রথম থেকে যে এক দেশ হবে হংকং আর চায়না, কিন্তু দুটো সিস্টেম থাকবে। অর্থাৎ চায়নাতে যে সিস্টেমটা চলছে এটা কমিউনিস্ট পার্টির একতন্ত্র রাজত্ব, সেই সিস্টেমটা হংকং এ থাকবে না, হংকং এ একটা ডেমোক্রেটিক রুল থাকবে। কিন্তু যা হয় একতন্ত্র দেশে তারা ডেমোক্রেসিকে ভালো করে বুঝতে পারে না এবং ভালো করে সেইটাকে ভালো চোখেও দেখে না। সেই জন্য হংকং এর যে ডেমনস্ট্রেশনটা তাকে তারা অ্যাকসেপ্ট করতে পারেনি, যে জন্য আজকে হংকং এ এই পরিস্থিতি উঠে দাঁড়িয়েছে। এইটি একটা অভিনব পরিস্থিতি এবং একটা ভয়াবহ পরিস্থিতি, কারণ চায়নার বিভিন্ন জায়গায় তার টেরিটোরিয়াল ক্লেমস আছে। তাইওয়ানের উপরে তার একটা টেরিটোরিয়াল ক্লেম আছে, বারবার বলতে থাকে যে তাইওয়ান তারই একটা অংশ, মাকাও তো অবশ্যই তারা নিয়েই ফেলেছে, এমনকি ভারতবর্ষেরও কিছু অংশ তারা তাদের যে এটা চায়নার একটা অংশ হওয়া উচিত, যেমনি অরুণাচল প্রদেশের তাওয়াং অঞ্চল ইত্যাদি ইত্যাদি। কিন্তু এইটা এই যে ভয়াবহ একটা পরিস্থিতি হংকং এ হয়েছে, এতে শুধু এই অঞ্চলগুলো যেগুলোর উপরে তাদের একটা চোখ আছে সেগুলো শুধু নয়, বাকি যে দেশগুলো যারা চীনকে চীনের সমর্থক তাদের জন্য একটা এটা একটা বলতে পারেন এক রকমের নজির যে কি হতে পারে। কারণ উইঘুরদের উপরে যে অত্যাচারটা চলছে সাই সিং কিয়াং এর, সে খবরটা খুব একটা পৃথিবীতে খুব একটা বেশি ফেলায়নি, কারণ সামহাও সেই খবরগুলোকে তারা চেপে রাখতে পেরেছে। কারণ সিং কিয়াং একটা এমন প্রদেশ যেখানে তাদের সম্পূর্ণ তাদের কন্ট্রোলের ভিতরে আছে, কিন্তু হংকং সম্পূর্ণ তাদের কন্ট্রোলে নেই। হংকং এ এখনো ফ্রি প্রেস আছে, এখনো আসা যাওয়া বিদেশের লোকেদের আসা যাওয়া বিনা কোনো বাধায় আছে, সেই জন্য সেখানেই হয়েছে ওদের জন্য অসুবিধা।
জি, এই যে বর্তমান পর্যায়ের এই যে সংঘাত ইয়ন লং সীমান্তবর্তী জনপদে, এর যে সূত্রপাত হয়েছিল আমরা আগেই যেটা গোড়ায় উল্লেখ করলাম যে এক্সট্রাডিশন বিল, বিচারার্থে বহির্সমর্পণ চীনের মূল ভূখণ্ডের কাছে, এবং ক্যারি ল্যাম এটা উত্থাপন করেছিলেন এই বিলটা পাশ করানোর জন্য, এটা কেন করার চেষ্টা করা হয়েছিল, এর উদ্দেশ্য কি ছিল মূলত?
দেখুন, উদ্দেশ্য কি ছিল সে তো চীনেরাই জানতে পারবে, কিন্তু চীনের যারা রাজনৈতিক নেতা তারাই বলতে পারবে। কিন্তু সত্যি কথা বলতে এটা বাকি পৃথিবীর জন্য একটা উদ্দেশ্য, একটা ভয়াবহ ব্যাপার ছিল যে যেকোনো হংকং এর সিটিজেন কে তারা উঠিয়ে নিয়ে যেতে পারে চায়নায়। শুধু হংকং এর সিটিজেন না, এমনকি বিদেশি কোনো যদি একজন সাংবাদিক বা একজন কোনো অন্য কোনো নাগরিক যদি সেখানে হংকং এ যায় কোনো কারণে বেড়াবার জন্য বা কোনো,
হ্যাঁ তো এটার মানে সম্ভাব্য কারণ বা লক্ষ্য উদ্দেশ্য কি হয়ে থাকতে পারে?
উদ্দেশ্য হচ্ছে এই যে সেখানে যেন কোন রকমের ডিসেন্ট না থাকে, সেখানে যেন কোন রকমের কেউ এমন যেন পরিস্থিতি না ক্রিয়েট করতে পারে যেটা চীনের যে একতন্ত্র সেটাকে কোন রকম ভাবে তার উপরে কোন রকমের আঁচড় পড়ে, সেইটাই তাদের মেইন উদ্দেশ্য ছিল। কিন্তু এটা একটা ভয়াবহ একখানা জিনিস যে আপনি হংকং এ বলেছেন একবার যে এটা একটা অন্য পলিটিক্যাল সিস্টেম থাকতে পারে, তারপরে সেই যে পলিটিক্যাল সিস্টেমটা নিচ থেকে আপনি তলার থেকে সেটার কাপড় বা আপনি তার বিছানা বের করে নিচ্ছেন, টেনে নিয়ে ফেলে দিচ্ছেন, সেটাকে আপনি একতন্ত্রের মধ্যে নিয়ে আসছেন, মানে আপনি দুটো তন্ত্র রাজীব কখনোই নন। তো তাইওয়ানকে যে প্রমিস করছেন আপনি যে তাইওয়ান যদি চীনে ফেরত আসে তাহলে তাইওয়ান সব রকমের ফ্যাসিলিটি পাবে, সেটা সম্পূর্ণরূপে যে ভুয়া, সেই কথাটা আপনি হংকং এ অলরেডি প্রমাণিত করে দিচ্ছেন।
মানে আপনি বলতে চাইছেন যে গণতন্ত্রের কণ্ঠরোধ, আম জনতার কণ্ঠরোধ, ওই উইঘুর জনগোষ্ঠীর মতনই অনেকটাই
সেই রকম কন্ট্রোল। কারণ হংকং একেবারে চায়নার পাশে, হংকং এ কি হচ্ছে চীনের লোকেরা খবরের কাগজে না বের, চীনের খবরের কাগজে না বেরালে পরেও জানতে পারছে শুনতে পাচ্ছে, সেই জন্য হংকং এর উপরে কন্ট্রোল করাটা চায়নার জন্য খুব ইম্পর্টেন্ট। কিন্তু সেই কন্ট্রোলটা করতে গিয়ে যে বাকি পৃথিবী চায়নার যে আসল রূপটা সেটা দেখে ফেলছে, সেই জিনিসটা চায়না হয়তো বুঝে উঠতে পারছে না।
জি, আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করছেন, সাংবাদিকতার সাংবাদিকের দৃষ্টিকোণ থেকে এই এই পরিস্থিতিটা, হংকং এর এই পরিস্থিতি, বিশেষ করে এই আজকে ইউএন লং সীমান্তবর্তী জনপদে যেটা ঘটল সেটা আর কতখানি প্রকট হয়ে দেখা দিতে পারে বা ভয়ঙ্কর হয়ে দেখা দিতে পারে হংকংয়ের জন্য বলে আপনার আশঙ্কা আছে কিনা?
আমার মনে হয় চায়না হয়তো ব্যাক অফ করবে, এতটা এর থেকে বেশি বাড়বে না এই মুহূর্তে, কারণ চায়নাও জানে যে পৃথিবীর নজর তার উপরে আছে। কিন্তু আমরা সবাই টিয়ানামেন স্কোয়ার দেখেছি, আমরা সবাই তার যে ছবিগুলো সেগুলো আমাদের চোখের সামনে এখনো ভাসছে, তা আমরা জানি যে চায়না কত দূর এগাতে পারে, কোথায় পৌঁছাতে পারে। কিন্তু হংকং এর উপরে হয়তো সেই প্রকোপটা এক্ষুনি পড়বে না, আশা করি পড়বে না, বিশেষ করে কারণ হংকং এ অনেক তরুণ তরুণীরা রাস্তায় মুহূর্তে বাইরে আছে।
আপনি বলতে চাইছেন যে এটা আর এক রূপে তিয়ানমেন স্কোয়ারের মতনই একটি ঘটনা হতে পারে?
হতে পারে, আশা করি হবে না, কারণ চায়নাও চাইবে না যে আর একটা তিয়ানমেন হোক এবং পৃথিবী তাকে আবার নিন্দা করুক, বিশেষ করে এখন যখন সে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ দিয়ে বিভিন্ন জায়গায় নিজের বলতে পারেন না নিজের প্রতিপত্তি বাড়াবার চেষ্টা করছে। এই মুহূর্তে চায়না হয়তো সেটা চাইবে না, কিন্তু দেখা যাক কি করে, কারণ জি সাহেব আসলে উনিই ডিসাইড করবেন যে কি কতদূর ওরা এগাবে চায় হংকং এ, কতদূর ওরা হংকংকে পারমিট করবে নিজের স্বায়ত্ব, নিজের নিজস্বতা দেখাবার।
জি, জয়ন্ত রায়চৌধুরী, আপনি আমাদেরকে সময় দিলেন, আমাদের সঙ্গে কথা বললেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ।
বাংলাদেশের সুপরিচিত অর্থনীতিবিদ, উন্নয়ন কর্মী ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর বদিউল আলম মজুমদার দেশের সবশেষ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ও অন্যান্য সমসাময়িক বিষয়াদি নিয়ে কথা বলেছেন আমাদের নিউ ইয়র্ক সংবাদদাতা আকবর হায়দার কিরণের সঙ্গে।
আপনারা তো বাংলাদেশে সুশাসনের জন্য, যেটা আপনাদের সংগঠনের নামও হচ্ছে সুশাসন, সুশাসনের জন্য নাগরিক, বহু বছর ধরে আন্দোলন করছেন, অনেক কাজ করছেন, এখন বাংলাদেশ কেমন আছে জিজ্ঞেস করলে আপনি কি বলবেন?
বাংলাদেশ এখন অনেকগুলো সমস্যার মধ্যে নিমজ্জিত, তার মধ্যে একটা তো আছে বন্যা, তারপরে ডেঙ্গুর সমস্যা, আর শাসন প্রক্রিয়াতেও বিরাট সমস্যা। আপনি জানেন যে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচন নিয়ে অনেক রকম প্রশ্ন, অনেক রকম অনেকেরই ব্যাপক অসন্তুষ্টি এই নির্বাচন নিয়ে।
অনেকগুলো নির্বাচনের কেন্দ্রের ফলাফল যেটা অফিসিয়ালি প্রকাশিত হয়েছে, দেখানো হয়েছে, সেখানে শতভাগ ভোট কাস্ট হয়েছে, আমাদেরকে একটু বলবেন ব্যাপারটা?
30 ডিসেম্বর যে নির্বাচন হলো, তারপর তো নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়েছে। তো এই এই নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয় কেন্দ্রভিত্তিক যেই ফলাফল তার ভিত্তিতে, যে তারপরে আসন ভিত্তিক ফলাফল ঘোষণা করা হয়। তো এই কিন্তু কেন্দ্রভিত্তিক তথ্যগুলো হলো মূল তথ্য। তো আমরা নির্বাচন কমিশন থেকে বহুদিন থেকে এই তথ্য চাচ্ছিলাম, কিন্তু নির্বাচন কমিশন সহজে তারা দিতে চায়নি, তারা বিভিন্ন রকম টালবাহানা করেছে। অতীতে কিন্তু নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়ে এগুলো প্রকাশ করত, তো আমরা শেষ পর্যন্ত যে রাইট টু ইনফরমেশন তথ্য অধিকার আইনে দরখাস্ত করে তারপরে পেয়েছি, ৬ মাস পরে
পেয়েছি
আমরা এই অনেক চমকপ্রদ তথ্য পেয়েছি। এতে
যেমন কিছু শেয়ার করবেন, যেমন
আমাদের 40,000 মতো কেন্দ্র, তার মধ্যে 213 কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে।
এগুলো কি মানে ঢাকা শহরে নাকি বিভিন্ন জেলা?
বিভিন্ন বিভিন্ন জায়গাতে,
দেশের বিভিন্ন জায়গাতে।
তো এই শতভাগ ভোট পড়া প্রায় অসম্ভব, কারণ কিছু ভোটার তো মারা যায়, কিছু ভোটার মৃত থাকবে, তার কিছু ভোটার এলাকার বাইরে থাকবে, আর আমাদের দেশের বহু ভোটারই কিন্তু দেশের বাইরে কর্মরত আছে, কিংবা কেউ হয়তো ভোট দিতে আগ্রহী না। তারপরে এবার তো অনেক দমন পীড়নের ফলে অনেকেই, বিরোধী দলের অনেকেই কিন্তু এলাকায় থাকতে পারে নাই। তো এটা শতভাগ ভোট অসম্ভব, কিন্তু এই অসম্ভব অসম্ভব হয়েছে।
এটা কি কোনো বিশেষ জেলাতে হয়েছে নাকি মোটামুটি সারা দেশে এই ধরনের?
সারা দেশেই হয়েছে।
আচ্ছা,
কিছু জায়গায় বেশি হয়েছে, যেমন সবচেয়ে বেশি 9টা কেন্দ্রে আমার যতটুকু মনে পড়ে রংপুরের একটা আসনে তারপরে আরো অনেকগুলো আসনে,
রংপুরে এরশাদের যায়, উনিও কি শতভাগ ভোট পেয়েছেন?
না, এরশাদ না, অন্য আরেকজন।
আচ্ছা আচ্ছা
আচ্ছা। তারপরে এছাড়াও আরো যে চমকপ্রদ তথ্য পেয়েছি আমরা, সেটা হলো 586টা, আমার যতটুকু মনে পড়ে, কেন্দ্রে অন্য কোনো প্রার্থী একটা ভোটও পায়নি, সব নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন। শুধু তাই নয়, যে যেটা হওয়ার কথা, যে কেন্দ্রভিত্তিক তথ্যের ভিত্তিতে, কেন্দ্রভিত্তিক ফলাফলের ভিত্তিতে যে নির্বাচনের দিনে, নির্বাচনের সন্ধ্যায় যে ফলাফল ঘোষণা করে, ওটাই চূড়ান্ত ফলাফল। কিন্তু আমরা দেখলাম কয়েকটা আসনে, দেখলাম যে তখন যে তথ্য প্রকাশ করেছে আর এখনকার তথ্যের মধ্যে পার্থক্য আছে। যেমন একটা উদাহরণ হলো চট্টগ্রামের একজন প্রার্থী, তিনি ওই যে প্রথম যে তথ্য প্রকাশ করে ভোটের তথ্য, ওনাকে দেখানো হয় যে উনি শূন্য ভোট পেয়েছেন, ওনার নিজের ভোট পাননি। তারপরে এখন তাকে 243টা না কতটা ভোট দেওয়া হয়েছে। এইরকম আরও অনেকগুলো আসনে যে প্রথম যেই তথ্য প্রকাশ করে এখনকার তথ্য কোনো তফাৎ হওয়ার কথা নয়। তারপরে আরও আছে যে, যেমন 1200 সেন্টারে বিএনপি কোনো ভোট পায় নাই, শূন্য ভোট। এটা অস্বাভাবিক। তারপরে ইভিএম আর এই যে এমনে দেখানো হয়েছে 80% মত ভোট কাস্ট হয়েছে, আর ইভিএম এ 51% বোধ হয়। তো কেন এই দুইটার মধ্যে তফাৎ? তো হওয়ার কথা না। বিএনপি আমরা তো জানি 2008 বিএনপির ব্যাপক ভরাডুবি হয়েছে, এবং ওটা সুষ্ঠু, মোটামুটি সুষ্ঠু নির্বাচনই ছিল। কিন্তু তা সত্ত্বেও 18টা আসনে তারা একটানা 4 জিতেছে। তো এবার কিন্তু এইসব আসনে তাদের ভোটের হার অতি নগণ্য, অতি নগণ্য দুই একটা জায়গা ছাড়া। তো এইসব অনেক রকম প্রশ্নের উদ্রেক করে, সেগুলো ওই যে অবিশ্বাস্য, এবং এগুলো কোনোভাবেই, এটা যে আমাদের যে অভিজ্ঞতা বাংলাদেশের যে যে দুটো প্রধান দল তাদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা, এটার প্রতিফলন ঘটায় না। তো এটা বলতে হবে যে এটা একটা যে উদ্ভট ফলাফল আমরা পেয়েছি।
এই যে প্রিয়া সাহা এসে হোয়াইট হাউসে কথাবার্তা বললেন, আপনার ব্যক্তিগত কোনো মন্তব্য আছে এ ব্যাপারে?
প্রিয়া সাহা তার বক্তব্য দিতেই পারে, বক্তব্য দেওয়ার অধিকার আছে। কিন্তু আমরা, আমাদের দেশের, তিনি যদি সঠিক তথ্য না দিয়ে থাকেন, তিনি যদি বানোয়ার তথ্য দিয়ে থাকেন, তাহলে তো আইনের এটা বরখেলাপ, এবং আইন অমান্য করা হয়। তো এই, এবং অনেকের ব্যাপারেই কিন্তু যে মিথ্যা তথ্য দেওয়ার কিংবা বিভ্রান্তিমূলক তথ্য দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই আইন সবার বেলায় প্রযোজ্য হওয়া উচিত।
ওনার ব্যাপারে যেটা হচ্ছে, হয়তো প্রধানমন্ত্রীর পুত্র, তিনি খুবই ক্ষুব্ধ হয়েছেন, অনেক মন্ত্রীরা ক্ষুব্ধ হয়েছেন, আবার দেখা গেল এক পর্যায়ে প্রধানমন্ত্রী বলেছেন এটাকে সহজভাবে নিতে। তো অবশ্যই তার অধিকার আছে কথাবার্তা বলার, অভিযোগ করার। আইটি ব্যাপার যেটা, আপনারা যেহেতু আইনের শাসন নিয়ে এত লড়াই করছেন, দেশে মানুষের জন্য স্বপ্ন দেখছেন, এই যে দেশে একটার পর একটা খুন হচ্ছে, এই যে মাদ্রাসার ছাত্রী মারা গেল, তারপরে সেদিনের একজন মানে একটা বাচ্চার মা স্কুলে ভর্তি করা, বাচ্চার স্কুলে ভর্তির খবর নিতে গিয়ে মা এভাবে নিহত হলেন, খুন হলেন। তো এই এই জিনিসগুলো আপনারা কীভাবে দেখেন?
আমাদের
দেশে কি বিচার হবে এসব হত্যা?
দুর্ভাগ্যবশত আমাদের দেশে একটা বিচারহীনতার সংস্কৃতি বিরাজ করছে, এবং বিচার হয় না বলেই কিন্তু অন্যায় করে যদি পার পেয়ে যাওয়া যায়, তাহলে মানুষ অন্যায় করতে এত উৎসাহিত হয়। আমাদের এইরকম একটা সংস্কৃতি বিরাজমান, বিশেষত ক্ষমতাসীন দলের সাথে যারা থাকে, তাদের পৃষ্ঠপোষকতায় তারা অন্যায় করে পার পেয়ে যায়। তো এই জন্যেই অনেক অন্যায় ঘটছে, অনেক অনিয়ম ঘটছে, অনেক দুর্নীতি দুর্বৃত্তায়ন ঘটছে, কিন্তু দলীয় সম্পৃক্ততার কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। তো আমাদের এই শাসন প্রক্রিয়াটাই যেন ভেঙে পড়েছে, অ্যান্ড আমাদের প্রতিষ্ঠানগুলো বড় করুণ অবস্থা, আমাদের নিয়ম নীতি পদ্ধতিও কাজ করছে না, তা আমাদের এই শাসন প্রক্রিয়াটার মধ্যেই আমাদের যে বিরাট সমস্যার আমরা সম্মুখীন। এবং শাসন প্রক্রিয়া যদি ভেঙে পড়ে তাহলে কিন্তু আমরা কেউ নিরাপদ নই।
ডক্টর বদিউল আলম মজুমদার, তারপরেও আপনি দেশকে নিয়ে কি স্বপ্ন দেখেন, আমাদের দেশ কোথায় যাবে আপনি কি স্বপ্ন দেখেন?
বাংলাদেশ তো স্বাধীন হয়েছে যে এক সাগর রক্তের বিনিময়ে, একটা স্বাধীন সার্বভৌম, একটা গণতান্ত্রিক, একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের বীর মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছে। তো আমি এখনও আশা করতে চাই যে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের রক্ত বৃথা যাবে না, আমরা একটা সেই ধরনের একটা বাংলাদেশ সৃষ্টি করতে পারব। তো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, এটা নির্ভর করবে আমরা সবাই যদি আমাদের করণীয় করি, কারণ স্বাধীনতা অর্জনের জন্য অনেক অনেক ত্যাগ তিতিক্ষা করতে হয়েছে। তো এই স্বাধীনতাটা রক্ষা করার জন্য আমাদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করা দরকার। তো আমাদের নাগরিকরা যদি সেই ভূমিকা পালন করে তাহলেই কিন্তু মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবে রূপায়িত হবে, তা না হলে হবে না।
ডক্টর মজুমদার, ভয়েস অফ আমেরিকাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
আগামী বুধবার 31 জুলাই কলিং শো হ্যালো ওয়াশিংটনের বিষয় গুজব ও গণপিটুনি, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি। অনুষ্ঠানটি আপনারা শুনতে পাবেন বাংলাদেশ সময় বুধবার রাত 10:10 এবং ভারতের সময় রাত 9:40। অনুষ্ঠান শোনার, প্রশ্ন এবং মন্তব্য করার আমন্ত্রণ রইল। এবার সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন থাকতে পারে।
মোজাম্বিকের মাপুতুতে যুক্তরাষ্ট্র আফ্রিকা শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের আফ্রিকা বিষয়ে প্রধান একটি পরিকল্পনার লক্ষ্য ও সীমানা নির্ধারণের ব্যাখ্যা দিয়েছেন। ইউএসএআইডির প্রশাসক মার্ক গ্রিন 19 জুন নতুন উদ্যোগ প্রসপার আফ্রিকা নিয়ে কথা বলেন। নতুন এই প্রসপার আফ্রিকা কর্মসূচিতে ব্যক্তিগত উদ্যোগকে মুক্ত করে তাদেরকে সুসংহত করা হবে। তিনি বলেন, আমি মনে করি এই উদ্যোগ নেবার ফলে আগামী বছরগুলিতে দ্বিমুখী বাণিজ্য ও বিনিয়োগ দ্বিগুণ করার সুযোগ পাওয়া যাবে। প্রসপার আফ্রিকা একটি সমন্বিত ও পুরোপুরি সরকারি উদ্যোগ যেখানে যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা, স্থিতিশীলতা, উন্নয়ন, সুশাসন, উদ্যোগ বান্ধব এবং গতিশীল পরিবেশ গড়ার লক্ষ্যে দেয়া হয়ে থাকে। প্রশাসক গ্রিন অন্যান্য দেশ সহ ভারত ও দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক সাফল্যের উল্লেখ করে বলেন, এই বিশ্বে ব্যক্তিগত উদ্যোগ একক ও সবচাইতে বড় এক শক্তি যা জীবনের এবং সমাজের মান উন্নয়নে অবদান রাখে। তিনি বলেন, নতুন প্রজন্মের আফ্রিকার জনগোষ্ঠীর নির্ভরযোগ্য ও দীর্ঘমেয়াদী সুযোগ সুবিধা সৃষ্টির ক্ষেত্রে অন্য কিছুই এর সমতুল্য নয়। প্রসপার আফ্রিকা একটি চাহিদা নির্ভর এবং ব্যক্তিগত খাতে পরিচালিত উদ্যোগ। প্রশাসক মার্ক গ্রিন বলেন, আমাদের ব্যক্তিগত খাতের উদ্ভাবন, ধ্যান ধারণা ও নেটওয়ার্ক ব্যবস্থার লক্ষ্য সাধনে ব্যক্তিগত খাতের সরঞ্জাম সমূহকে শ্রেণীবদ্ধ করতে পারে। মিস্টার গ্রিন বলেন, প্রসপার আফ্রিকার অন্যান্য উদ্যোগের মধ্যে রয়েছে ব্যক্তিগত অর্থায়নের কৌশলগত প্রয়োগ, লোন গ্যারান্টি, বাজারমুখী তথ্যের বিকাশ, জনসমর্থন এবং বিনিয়োগের ঝুঁকি কমানোর মাধ্যমে লেনদেনকে সহজ করে তোলা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানি আফ্রিকার সরবরাহ ব্যবস্থা এবং নির্দিষ্ট প্রতিষ্ঠানের লজিস্টিক সহায়তা নিয়ে এই উদ্যোগ বাজার উন্নয়নে সহায়ক হবে। নিয়ন্ত্রক নীতিমালা ও লজিস্টিক্যাল বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলির জন্য প্রতিযোগিতামূলক পরিবেশ গড়তে এই উদ্যোগ সহায়তা করবে, যার ফলে ব্যবসায়ের স্বচ্ছতা বাড়বে এবং আফ্রিকার সঙ্গে ব্যবসা বাণিজ্যের খরচও কমে আসবে। প্রশাসক মার্ক গ্রিন বলেন, ইউএসএআইডির লক্ষ্য আত্মনির্ভরশীলতার যাত্রাকে উৎসাহিত করা এবং তা পরিপুষ্ট করে তোলা।
এতক্ষণ শুনলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। এবার মিতালির আসরে শ্রোতাদের চিঠিপত্রের জবাব দিচ্ছেন রোকেয়া হায়দার।
শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মিতালির আসর শুরু করছি। আজকে তাহেরা খিবরি আমার সঙ্গে নেই, ছুটিতে আছেন, তো মিতালির চিঠিপত্র আজকে বেছে নিয়েছি আমি। প্রথমেই আজকাল খবরের শিরোনাম হচ্ছে এরকম বিষয় নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন, আতঙ্কের কথা জানিয়েছেন, সেই ধরনেরই দুটি চিঠি আমি বেছে নিয়েছি। একটি লিখেছেন শামীমউদ্দিন শ্যামল, ধানমন্ডি, ঢাকা, বাংলাদেশ থেকে। আরেকটি লিখেছেন ডক্টর এস এম এ হান্নান, পার্শ্বয়াল রেডিও শ্রোতা ক্লাব, হরিপুর চাটমোহর, পাবনা থেকে। বাংলাদেশের চিঠি এবং বাংলাদেশের সমস্যা নিয়ে তারা লিখেছেন। দুজনেই লিখছেন যে দেশের বিভিন্ন স্থানে ছেলে ধরার গুজব ছড়িয়ে গণপিটুনিতে একাধিক হত্যাকাণ্ড ঘটেছে। এ ধরনের হত্যা বন্ধে পুলিশের সব ইউনিটকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। এই ধরনের কথা লিখছেন। আবার শামীমউদ্দিন শ্যামল লিখেছেন ঢাকা সহ দেশের প্রায় সকল জায়গায় মানুষের মতো আমিও আতঙ্ক, ভয় আর অস্বস্তিতে আছি। সারা দেশে যেভাবে ছেলে ধরার আতঙ্ক বিরাজ করছে, ঠিক একইভাবে ডেঙ্গু জ্বরের আতঙ্ক বিরাজ করছে। তো এই মুহূর্তে শামীমউদ্দিন শ্যামল ঢাকায় টেলিফোনে আমাদের সঙ্গে লাইনে আছেন, তো তার সঙ্গে সরাসরি কথা বলবো আজকে। শামীমউদ্দিন শ্যামল, আপনি লাইনে আছেন? অনেক অনেক ধন্যবাদ ভাই আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমি আপনার চিঠি থেকে একটুখানি পড়লাম, তবে আপনার কাছ থেকে শুনতে চাই, কারণ আপনি বলেছেন যে সরকার পক্ষের অনেকে, এমনকি ঢাকার মেয়রও বলেছেন একজন, যে ছেলে ধরার গুজবের মতো ডেঙ্গুর গুজবও একই ধরনের। তো আপনাদের মানে আপনার প্রশ্ন যে গুজব বলে তো দায়িত্ব এড়ানো যায় না, ছেলে ধরার যাদেরকে বলা হচ্ছে তাদেরকে গণপিটুনিতে তারা মারা যাচ্ছে, আবার ডেঙ্গু জ্বরেরও অনেকে আতঙ্ক এই জন্যে যে অনেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে। আপনি আপনার গ্রামাঞ্চলে কি দেখছেন, আপনার জানা পরিচিত যারা আছে তাদের কাছ থেকেই বা কি শুনছেন?
আমি প্রথমেই ভয়েস অব আমেরিকাকে ধন্যবাদ জানাই আমার মেইলটি মিতালিতে নেওয়ার জন্য। আর আমি যে বিষয়টাতে লিখেছি সে বিষয়টা এখন বাংলাদেশে, মানে সমগ্র বাংলাদেশে একটি আলোচিত বিষয়, এবং এই আলোচিত বিষয়টা মানুষের কাছে এখন আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে। মানুষ ঢাকা শহরে যেমন আতঙ্কিত, তেমনি গ্রাম অঞ্চলেও আতঙ্কিত, একসাথে দুইটা বিষয় এখন বাংলাদেশে আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেটা হচ্ছে যে ছেলে ধরার যে গুজব বা ছেলে ধরার নামে গুজব রটিয়ে যে গণপিটুনিতে মানুষকে হত্যা করা হচ্ছে, সেই একটা আতঙ্ক। আর একটা আতঙ্ক হচ্ছে যে ডেঙ্গু জ্বরের আতঙ্ক। আমি ব্যক্তিগতভাবে আমি যেটা দেখেছি যে আমার বেশ পরিচিত কয়েকজনকে আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে তাদেরকে আমি দেখতে গিয়েছি হাসপাতালে, এবং আমি যে যেখানে অবস্থান করি সেখানে একজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে, এবং আমি যে অফিসে চাকরি করি সেই অফিসেও একজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এত কিছু হওয়ার পরেও এবং টিভিতে বা অন্যান্য গণমাধ্যমে ডেঙ্গু জ্বর নিয়ে এত কিছু এত রিপোর্ট হওয়ার পরেও এবং ডেঙ্গু জ্বরের যে ঔষধ সেটার কার্যকারিতার বিষয়ে সন্দেহ নিয়ে যে রিপোর্ট হয়েছে সেগুলো নিয়ে আমরা আতঙ্কিত। তারপরেও আমরা ঢাকার একজন মেয়রকে আমি বলতে শুনেছি বা আজকে বলেছেন যে ছেলে ধরার গুজবের মতো ডেঙ্গুর গুজবটা ছড়িয়ে দেওয়া হয়েছে। এখানে আমরা আরো হতাশ হয়েছি এই কারণে যে আমরা যেখানে সরকার বা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের কাছে আমরা এই বিষয়টা থেকে মুক্তি পাওয়ার জন্য বা আমাদের আতঙ্ক থেকে মুক্তি পাওয়ার জন্য যাদের উপর আমরা নির্ভর করতে পারি, ওনারাই যদি এ ধরনের কথা বলেন তাহলে আমরা আরো আতঙ্কিত হই, আরো হতাশ হই। অপরদিকে ছেলে ধরার যে গুজব, সেই গুজবটা এত পরিমাণে মারাত্মক ভয়াবহ ভয়াবহ আকার ধারণ করেছে যে আপনি গ্রামে না গেলে কেউ বুঝবে না।
শামীমউদ্দিন শ্যামল, হ্যালো, আমরা বুঝতে পারছি যে,
হ্যাঁ জি আপনি শুনতে পাচ্ছি, বলেন।
আমরা বুঝতে পারছি আপনাদের উদ্বেগের কথা, তবে আপনাদের স্থানীয়ভাবে গণমাধ্যমেও এটা নিয়ে অনেক খবরাখবর বেরোচ্ছে আমরা যা দেখতে পাচ্ছি, এবং যেমন আপনারা লিখছেন যে বেতার থেকে ব্যাপক প্রচারণার প্রয়োজন, আর এছাড়াও মানুষজনের মধ্যে এই সম্পর্কে অনেক যাতে ধারণা দেয়া যায় যে কি হচ্ছে কি ঘটছে সে নিয়েও প্রচারের প্রয়োজন। আমরা তো মিডিয়াতে, বিশেষ করে আমরা ভয়েস অফ আমেরিকাতে এইসব নিয়ে এই খবরাখবর নিয়মিত আমাদের সংবাদদাতাদের কাছ থেকে পাচ্ছি, প্রচার করছি, এবং কোথায় কিভাবে স্থানীয় কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিচ্ছেন ডেঙ্গু জ্বরের ভয়াবহতার ক্ষেত্রেও, যেসব গুজব ছড়াচ্ছে সেক্ষেত্রেও যে প্রতিরোধের কি ব্যবস্থা নিচ্ছেন, এবং যেসব জায়গায় ছেলে ধরা বলে অনেককে গণপিটুনিতে দেখা যাচ্ছে যে প্রাণ হারাচ্ছেন, সেখানে কি প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হচ্ছে, নিরাপত্তা বাহিনী পুলিশ কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন, সে বিষয়ে নিয়মিত যেমন ভয়েস অফ আমেরিকা অন্যান্য বেতার থেকেও প্রচারিত হচ্ছে, এবং আশা করছি যে বাংলাদেশেও স্থানীয় পর্যায়ে বেতার টেলিভিশনে গণমাধ্যমে পত্রপত্রিকায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। তো আশা করব যে আপনাদের আরও কিছু জানার থাকলে আপনারা আমাদের কাছে লিখবেন, আমরা আমাদের সংবাদদাতাদের মাধ্যমে সব খবরাখবর পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো শামীমউদ্দিন শ্যামল, আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আগামীতে লিখবেন, কোনো যদি বিষয় জানতে চান তাহলে আমাদের কাছে লিখবেন, আমরা তার যথারীতি জবাব দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।
আপনাদেরও ধন্যবাদ, ভয়েস অফ আমেরিকাকেও ধন্যবাদ, এবং আপনাকেও অশেষ অশেষ ধন্যবাদ।
ধন্যবাদ। এরপরে চিঠি লিখেছেন সুদীপ চট্টোপাধ্যায়, তিনি লিখছেন বিষ্ণুপুর পশ্চিমবঙ্গ থেকে, এবং বাঁকুড়ার থেকে লিখছেন পশ্চিমবঙ্গের, এবং তিনি লিখছেন যে ইরানকে শায়েস্তা করার জন্য এর আগে ভয়েস অফ আমেরিকাকে একটি পথ বাতলিয়ে দিয়েছিলাম। ভাই, আপনি যে কি লিখেছিলেন সেটা তো এই মুহূর্তে মনে পড়ছে না, ইরানকেই বা ভয়েস অফ আমেরিকা কেন শায়েস্তা করতে চাইবে সেটাও কিছু বুঝলাম না, তো আপনি যদি বিস্তারিত লিখতেন তাহলে একটু ভালো হতো। আর আপনি ইউরোপের এবং ইরান এবং পার্শ্ববর্তী দেশ আজারবাইজানের মূল ভূখণ্ডের ব্যাপারে আরও কিছু জানতে চেয়েছেন, সেই দেশটিতে স্বাধীনতা ঘোষণার জন্য প্ররোচনা দেয়া হচ্ছে বলে আপনি যে উল্লেখ করেছেন, সে বিষয়ে আপনি যদি বিস্তারিত ভালোভাবে জানান তাহলে আপনার চিঠির আমাদের জবাব দেয়া মানে ভালো হতো, যদি আমরা ভালোভাবে আপনার চিঠির জবাব দিতে পারতাম। আপনি যেভাবে লিখেছেন সব বিষয়গুলো তুলে ধরে বিচ্ছিন্নভাবে, ঠিক বুঝতে পারলাম না, কসোভোর কথা লিখেছেন, তারপর জর্জিয়ার কথা লিখেছেন, আজারবাইজানের কথা লিখেছেন, ইরানের কথা লিখেছেন, আপনি গুছিয়ে লিখলে আমরা তার অবশ্যই জবাব দেওয়ার চেষ্টা করব। আর সুদীপ চট্টোপাধ্যায়, আজকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য, চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এরপরে চিঠি লিখেছেন সবুজ বিশ্বাস, জঙ্গিপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ থেকে। আপনি লিখছেন যে আপনি চিঠি পাঠান কিন্তু মেল পাঠিয়েও উত্তর না পেয়ে আপনি হতাশ হন। ভাই, আমরাও তো হতাশ হতাম যদি কারো কাছে চিঠি লিখতাম এবং জবাব না পেতাম। মিতালিতে আপনি অনেক দিন থেকে অনেক কথা বলার প্রতীক্ষায় রয়েছেন, আপনি যে টেলিফোন নাম্বারটি দিয়েছিলেন আমি আজকে অনেক চেষ্টা করেও পেলাম না। আপনি যদি আগামীতে আপনার ইমেলে আমাদের কাছে আপনার ফোন নাম্বারটি আরেকবার পাঠান, আমার মনে হয় যে ফোন নাম্বারে একটি নাম্বার বোধহয় নেই কম, অথবা একটি নাম্বার ভুল, তো আপনি যদি আবার সঠিকভাবে লেখেন তাহলে আমরা আপনার সাথে অবশ্যই যোগাযোগ করব। সবাইকে চিঠি লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। মিতালি রাশোর, আজ এ পর্যন্তই।
বাংলা চলচ্চিত্রে উত্তম কুমারের মতো নায়ক আর কখনো হয়নি, তার চেহারায় কোথায় যেন বাঙালি নিজেকে খুঁজে পায়, বাঙালি পোশাক কিংবা সাহেবি পোশাকে তিনি ছিলেন সমান স্বচ্ছন্দ। গত 24 জুলাই ছিল তার মৃত্যু দিবস, এই উপলক্ষে তার স্মৃতির তর্পণ করেছেন আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী। সেই সঙ্গে থাকছে একটি বিশেষ সাক্ষাৎকার, উত্তম কুমারের এককালের নায়িকা সাবিত্রী চট্টোপাধ্যায়ের স্মৃতিচারণ।
বাংলা ছবির এক এবং অদ্বিতীয় নায়ক উত্তম কুমার, 1926 সালের 3রা সেপ্টেম্বর জন্ম, 1980 সালের 24শে জুলাই মৃত্যু, মাত্র 54 বছরের জীবন, তার মধ্যে ফিল্মি জীবন মাত্র 32 বছর। ওই সময়ের মধ্যেই 217টা ছবিতে অভিনয় করেছেন এবং উত্তম কুমার আজও বাংলার রূপলী পর্দায় শ্রেষ্ঠ নায়ক। আজও তার মৃত্যুর 39 বছর পরেও বাঙালি উত্তমের ফ্যান। তিনি যখন খ্যাতির মধ্য গগনে, তাকে নিয়ে ছবি করলেন সত্যজিৎ রায় নায়ক, তাকে মনে করেই স্ক্রিপ্ট লিখেছেন সত্যজিৎ, তিনি জানতেন বাংলায় এই একজনই নায়ক। এক জায়গায় উত্তম কুমারের ডায়ালগ দিয়েছেন তিনি,
কিরকম জানিস এদের কাছে চরিত্র ফরিত্র বলে কিছু নেই। তুই যে কোনো পার্ট দে, যে কোনো পার্ট দে, এক ছাঁচে ফেলে দেবে। আর সেই এক কণ্ঠস্বর, এক অভিনয়, এক ম্যানারিজম। হ্যাঁ, পাবলিক হয়েছে সেই রকম মুকুন্দ লাহিড়ি। আহা, কি অভিনয়, কি কণ্ঠস্বর! আরে দূর দূর দূর, এটা কোনো ফিল্ম অ্যাক্টিংই নয়। ক্যামেরার সামনে অতি অভিনয় চলে না, একটু বাড়িয়েছো 10 গুণ বেড়ে যাবে।
নায়ক ছবিটি উত্তম কুমার এবং সত্যজিৎ রায় দুজনের জীবনেরই একটি মাইল ফলক। ছবির চরিত্র অরিন্দম মুখোপাধ্যায়ের মতোই উত্তম কুমারের পূর্বনাম অরুণ কুমার চট্টোপাধ্যায়ের শুরুটা ছিল খুবই সাতামাটা। কলকাতা পোর্ট ট্রাস্টের কেরানির চাকরি, কিছু গানের টিউশনি আর শখের নাটকে পার্টি করা। 22 বছর বয়সে ফিল্মে নামার সুযোগ পেলেও প্রথম বেশ কয়েকটি ছবি ফ্লপ। উত্তম কুমারের প্রথম সাড়া জাগানো ছবি বসু পরিবার, সামাজিক ছবি, বাঙালি একান্নবর্তী পরিবারের কাহিনী, বিপরীতে সাবিত্রী চ্যাটার্জি। বস্তুত উত্তমের অসংখ্য নায়িকার মধ্যে উত্তম সুচিত্রা, উত্তম সুপ্রিয়া আর উত্তম সাবিত্রী জুটি সবচেয়ে বিখ্যাত। সাবিত্রী চট্টোপাধ্যায়কে চিত্রতারকা বলা যায় না, তিনি আদ্যন্ত অভিনেত্রী। এজন্য উত্তম তাকে খুব পছন্দ করতেন। ওদের জুটির বহু ছবির মধ্যে আমার নিজের প্রিয় নিশি পদ্ম, তার একটু ডায়ালগ শোনাই।
আচ্ছা, আমি বরং আপনার জন্য গরম গরম কাটলেট আনি।
এই মুহূর্তে আমি বসে আছি সাবিত্রী চট্টোপাধ্যায়ের সামনে। তার স্টুডিও একটা শুটিং ছিল, তার ফাঁকে আমাদের একান্ত অনুরোধে উত্তম কুমার সম্পর্কে ভয়েস অফ আমেরিকার শ্রোতাদের জন্য কিছু বলতে রাজি হলেন তিনি।
দেখুন, আমি কি বলবো, উত্তম কুমার সম্পর্কে এত কথা বলে ফেলেছি এই কবছরে, আমার বলার এমনিতে কিছু নেই। এখন যদি এই মানে নায়কের নামে কিছু বলি, সেটা খানিকটা মিথ্যে কথাই বলা হয়ে যাবে। সেটা আমি ওনার সম্পর্কে করতে চাই না। তবে যিনি আমার কাছে এসেছেন, বহুদিন থেকে আমাকে ফোন করছেন, বিশিষ্ট ভদ্রলোক, কাজেই কয়েকটা কথা না বলে আমি পারছি না। উত্তম কুমার এক সময় উত্তম কুমার হয়েছেন সে ছবিতে আমিও ছিলাম, তবে নায়ক হিসেবে তো একটা আমাদের কাছে চার্ম ছিলই। আমি একটা নাটক করেছিলাম, সেই নাটকের মানে বোর্ড রিহার্সেলে উনি এসেছিলেন এবং আমি দেখার জন্য এমনভাবে দৌড়েছিলাম যে আমার পাটা কেটে গিয়ে রক্ত পড়েছিল। তবু তাকে দেখে আমার খুব ভালো লেগেছিল, একটা হিরো মানুষ। আমি তো তখন লাইনে আসিনি, খুবই ভালো লেগেছিল। তা আমার সেই বোর্ড রিহার্সেল দেখে উনি ভানু ব্যানার্জি ছিলেন সেই নাটকে, উনি ভানুদাকে বললেন যে ওনারা একটা এরকম অ্যামেচার শো করছেন, উনি আমাকে নিতে চান। তখন আমি ভানুদাকে বলে দিলাম যে তুমি বলে দাও যে আমার বাবার সঙ্গে কথা বলতে হবে, উনি পারমিশন দিলেই আমি করব। তা উনি তারপরে এসেও ছিলেন আমাদের বাড়িতে এবং কিছুদিন রিহার্সেলও হয়েছিল। তখন থেকে আমি উত্তম কুমারকে চিনি। তারপর বসু আমি এ লাইনে এসেছি, আমার প্রথম ছবি পাশের বাড়ি হিট হয়েছে, তখন আমাদের পরিচয়টা আরেকটু বেড়েছে। বসু পরিবারে ও খুব হিট ছবি হয়েছিল, ওনার নাম উত্তম কুমারের খুব নাম হয়েছিল, সেই কারণে ঘনিষ্ঠতা, আমাদের দেখা সাক্ষাৎ, ছবি সবই হতে লাগলো। তবে একসঙ্গে আমরা শ্যামলী করেছিলাম, একই সঙ্গে আমরা হিরো হিরোইনের পার্ট করেছিলাম স্টেজে। সেটা এত পপুলার হয়েছিল যে দেশ বিদেশ এখনো জায়গা নেই যে যারা এসে ডেলিগেটসরা এসে দেখে গেছেন, মানে প্রশংসা করে গেছেন। কাজেই উত্তম কুমার যথেষ্ট প্রতিভাবান ছিলেন, কিন্তু তার চেষ্টাও ছিল অসাধারণ চেষ্টা, একটা চরিত্রের মধ্যে ঢোকার চেষ্টা, মানুষকে আপন করে নেওয়ার একটা চেষ্টা। মানুষ হিসেবে আমরা যা মনে করি মানুষ খুবই ভালো ছিল, সেই জন্যে লোক তাকে খুব ভালোবাসত তার অভিনয়। আর অভিনয় মানেই তো উত্তম কুমার, মা বলে ডাকলে সব মারা ভাবতো, আমাদের যদি এমনি ডাকতো। সেগুলো একটা আলাদা কপাল নিয়ে জন্মায়, সেগুলো তো সকলের মধ্যে থাকে না, সেটা আছে তার মধ্যে, যার জন্যে আজকেও সে সমানভাবেই পপুলার, সমানভাবেই তার জন্মদিন তার মৃত্যুদিনে আমরা তাকে স্মরণ করি, সমস্ত লক্ষ লক্ষ মানুষ তাকে স্মরণ করে। তবে আমি এখনও মনে করি না যে উনি ওনার মৃত্যু হয়েছে, মানুষ মরে যায় কিন্তু দেহও বিলীন হয়ে যায় কিন্তু আত্মার মৃত্যু হয় না। আমি মনে করি উনি আজও আছেন, আজও হয়তো স্টুডিওতে গেলে তার সঙ্গে আমার দেখা হবে।
শ্রদ্ধা সাবিত্রী চট্টোপাধ্যায় আমাদের সাবিত্রীদি, তার কথা আমরা শুনলাম এবং উত্তম কুমার সম্পর্কে উনি যে কথা বললেন, যেরকমভাবে বললেন, সেরকম আর কেউ বলতে পারবেন কি না বা বলেছেন কি না আমার অন্তত জানা নেই। আমরা সাবিত্রী চট্টোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের শ্রোতাবন্ধুদের তরফ থেকে, ভয়েস অফ আমেরিকার তরফ থেকে তাকে শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। তিনি আরও বহু বছর আমাদের মধ্যে থাকুন, আমাদের সঙ্গে এইভাবে কাজ করুন, যাতে তাকে দেখে আমরা পুরনো দিনের এবং আধুনিককালের, যেমন আমার মাও সাবিত্রী চট্টোপাধ্যায়ের ফ্যান ছিলেন, আমিও সাবিত্রী চট্টোপাধ্যায়ের ফ্যান, এই জিনিসটা যেন বজায় থাকে। আমরা তার দীর্ঘায়ু কামনা করছি আর তাকে অনেক প্রণাম জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমাদের ভয়েস অফ আমেরিকা থেকে তাকে বিদায় জানাচ্ছি আপাতত। আবার হয়তো কোনো দিন পরে তার কাছে একদিন আসব। অনেক ধন্যবাদ সাবিত্রীদি। ভয়েস অফ আমেরিকা, দীপঙ্কর চক্রবর্তী, কলকাতা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
আবারও একবার জানিয়ে দিই, আগামী বুধবার 31 জুলাই কলিং শো হ্যালো ওয়াশিংটনের বিষয় গুজব ও গণপিটুনি, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি। অনুষ্ঠানটি আপনারা শুনতে পাবেন বাংলাদেশ সময় রাত 10:10 এবং ভারতের সময় 9:40। আপনারা চাইলেই আমাদের ওই অনুষ্ঠানে অংশ নিতে পারেন, প্রশ্ন এবং মন্তব্য করতে পারেন, এবং আপনারা চাইলে আগে আমাদের প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন, চাইলে ইমেল করে ফেসবুকে আপনার নাম্বার দিতে পারেন। অনুষ্ঠান চলাকালে নিশ্চয়ই আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব এবং সরাসরি জেনে নিব আপনাদের প্রশ্ন এবং মন্তব্য। সেক্ষেত্রে ফোন নাম্বারটি আবার একবার জানিয়ে দিচ্ছি, আপনারা অনুষ্ঠান চলাকালে এই ফোন নাম্বারে ফোন করেই আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন। ফোন নাম্বারটি হচ্ছে 202-619-3062। এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ তাহিদুল ইসলাম। দাঙ্গা নিরোধক পোশাক পরিহিত পুলিশ আজ চীনা সীমান্তের কাছে হংকং শহরের মধ্য দিয়ে মিছিল করে যাওয়া বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। এই বিক্ষোভকারীরা তাদের বিরুদ্ধে সমাবেশ করতে যাচ্ছিল, যারা কিনা গত সপ্তাহান্তে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের ওপর আক্রমণ চালায়। টেলিভিশন কেন্দ্রগুলোতে সম্প্রচারিত ছবিতে দেখা যায় ইউএন লং শহরে বিক্ষোভকারীদের সঙ্গে উত্তেজনাপূর্ণ মুখোমুখির পর পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে। এদিকে পুলিশের ওপরও বিক্ষোভকারীদের কেউ কেউ পাথর নিক্ষেপ করে। বিক্ষোভকারীরা সহিংসতার হুমকি এবং বিক্ষোভ প্রদর্শনের ওপর পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইউএনের রাস্তায় নেমে আসার সংকল্প ব্যক্ত করে। পুলিশ সতর্ক করে দেয় যে বিক্ষোভকারীরা মিছিল করলে আইন ভঙ্গ করা হবে। এদিকে সাদা শার্ট পরিহিত সন্দেহভাজন গুন্ডাবাহিনী গত সপ্তাহান্তে ইউলংয়ের একটি ট্রেন স্টেশনে বিক্ষোভকারী এবং যাত্রীদের ওপর হামলা চালিয়েছিল, যাতে 45 জন আহত হয়। পাকিস্তানের ডেরা ইসমাইল খান থেকে বার্তা সংস্থা রয়টার জানিয়েছে যে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর এক আক্রমণে অন্তত 10 জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে। আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন পার্বত্য এলাকায় সামরিক বাহিনীর একটি গাড়ির ওপর আচমকা আক্রমণ চালিয়ে 6 জন সৈন্যকে আজ হত্যা করা হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী আজ এক বিবৃতিতে জানিয়েছে যে উত্তর ওয়াজিরিস্তানের গুররাবাজ এলাকার কাছে টহলদারকারী গাড়ির ওপর সীমান্তের ওপার থেকে সন্ত্রাসীরা হামলা চালায়। পাকিস্তানের সামরিক বাহিনী বলছে এর ঠিক একদিন আগেই দক্ষিণ পশ্চিম বালুচিস্তানে টহলরত 4 জন আধা সামরিক বাহিনীর সদস্যকে আচমকা আক্রমণে হত্যা করা হয়। আজকের এই হামলার দায় স্বীকার করেছে তেহরিকে তালিবান পাকিস্তান। পাকিস্তান এবং আফগানিস্তান সন্ত্রাসী শক্তিকে লালন করার জন্য পরস্পরকে দোষারোপ করে আসছে। বাংলাদেশে ঢাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সন্দেহভাজন পাঁচজন সদস্যকে আটক করেছে পুলিশ। ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
পুলিশের তরফে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে, শনিবার প্রথম প্রহরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের একটি দল রূপনগরের একটি ছয়তলা ভবনের চারতলায় অভিযান চালিয়ে দুই নারী সহ ওই পাঁচ ব্যক্তিকে আটক করে। আটক ব্যক্তিরা হচ্ছেন আবু সালে মোহাম্মদ জাকারিয়া, কিবরিয়া আহমদ আলী, সালমা ও আসমা ফেরদাউস। পুলিশ আরো জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন জঙ্গিরা বিস্ফোরণ ঘটায় এবং দেশীয় অস্ত্র সহ আক্রমণ করলে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা সাত রাউন্ড গুলি চালালে জাকারিয়া গুলিবিদ্ধ হয়ে আহত হন। সন্দেহভাজন জঙ্গিদের দেশীয় অস্ত্রের আঘাতে পুলিশের তিনজন সদস্য আহত হন। বাসাটি থেকে দেশীয় অস্ত্র, বিস্ফোরণের ধ্বংসাবশেষ এবং জিহাদি বই উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ফিলিপিন্সের দুর্যোগ মোকাবিলা কর্মকর্তা জানিয়েছেন যে সেখানে পরপর দুটি ভূমিকম্পে ফিলিপিন্সের বাতানেস প্রদেশে অন্তত আটজন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ষাটজন। কর্তৃপক্ষ বলছে শনিবার ভোরে কয়েক ঘন্টার মধ্যেই পরপর দুবার ভূমিকম্প হয় রিখটার স্কেলে, যার মাত্রা ছিল যথাক্রমে 5.4 এবং 5.9। পুলিশ সার্জেন্ট উজি ভিলা ফরাসি বার্তা সংস্থা এফপিকে বলেছেন, আমরা দেখেছি কোনো কোনো বাড়ি নড়ছে, কোনো কোনো বাড়ির দেয়াল ভেঙে মানুষের ওপর গিয়ে পড়ছে, পরে একাধিক অনুকম্পনও অনুভব করা গেছে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে 5-4 ভোটে এই রায় দিয়েছে যে তিনি মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সীমান্তে দেয়াল নির্মাণের জন্য কোটি কোটি ডলার বরাদ্দ পাচ্ছেন। গতকালকের এই রায়ের কারণে নিম্ন আদালত প্রতিরক্ষা বিভাগের $250 কোটি যে আটকে রেখেছিল তা এখন ট্রাম্প দেয়াল নির্মাণের জন্য ব্যবহার করতে পারবেন। ট্রাম্প তাঁর টুইট বার্তায় পোস্ট করেন, এ হচ্ছে সীমান্ত নিরাপত্তা ও আইনের শাসনের পক্ষে বিপুল বিজয়। তবে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের একজন আইনজীবী ফরাসি বার্তা সংস্থা এফপিকে বলেছেন, সীমান্তে বসবাসকারী লোকজন, পরিবেশ এবং সংবিধানে বলা ক্ষমতার পৃথকীকরণ সবকিছু স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হবে ট্রাম্প যদি তাঁর খামখেয়ালির বশে সামরিক বাহিনীর বরাদ্দ অর্থ দেয়াল নির্মাণের জন্য ব্যয় করেন। দক্ষিণ কোরিয়ার একটি নৈশ ক্লাবের ব্যালকনি ধসে পড়লে আজ তাদের দুজন নাগরিক প্রাণ হারান। গুয়াংজু শহরে এই ঘটনাটি ঘটে যেখানে বিশ্ব সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আটজন প্রতিযোগী সহ 16 জন আহত হন। পুলিশ বলছে এই প্রতিযোগীদের মধ্যে রয়েছেন 3 জন আমেরিকান, 2 জন নিউজিল্যান্ডবাসী, 1 জন ওলন্দাজ, 1 জন ইটালিয়ান এবং 1 জন ব্রাজিলের নাগরিক। বাহরাইনে সন্ত্রাসবাদী অপরাধের জন্য দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড আজ কার্যকর করা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলোর আপত্তি সত্ত্বেও এই মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে যে আজ শনিবার ফায়ারিং স্কোয়াডে নিয়ে গিয়ে এদের হত্যা করা হয়। অধিকার গোষ্ঠীগুলো বলছে এরা দুজন হচ্ছেন আহমদ আল মালালি এবং আলী আল আরব। বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে সুদানের তদন্ত কমিটির প্রধান আজ বলেছেন যে 3রা জুন খার্তুমে নিরাপত্তা বাহিনীর একটি অবস্থান ধর্মঘট ভেঙে ফেলার জন্য যে অভিযান চালানো হয় তাতে 87 জন নিহত হয় এবং 168 জন আহত হয়।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তি দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন সিড্রাক ফ্রাঙ্কলিন, ফেসবুক সম্প্রচারের তত্ত্বাবধানে ছিলেন সঞ্জনা ফিরোজ, আমি তাওহিদুল ইসলাম এবং
আমি আনিস আহমেদ।
আমরা দুজনই আজকের মতো বিদায় চাইছি। ভালো থাকবেন, শুভরাত্রি।
শুভরাত্রি। This program has come to you from the Voice of America, Washington.